ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার বেলা 11টা আর বাংলাদেশ ও ভারতে বৃহস্পতিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠান রয়েছে ঢাকা থেকে আমির খুসরুর রিপোর্ট।
যুক্তরাষ্ট্র USAID-র মাধ্যমে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য বাবদ $18 মিলিয়ন দিয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
এবছর দিল্লিতে 26 জানুয়ারির সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজে অতিথি হিসেবে থাকছেন 10-10টি এশীয় রাষ্ট্রের শীর্ষ নায়কেরা।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন।
President of the US is here, also opens up for a discussion about more equitable globalization.
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়ার জন্য আজ সুইজারল্যান্ডের ডাভোসে গিয়ে পৌঁছেছেন। 2000 সালে বিল ক্লিন্টনের পর ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যিনি এই সম্মেলনে যোগ দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন যে বিশ্ব অর্থনীতির বিষয় বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে মতভেদ ও বিতর্কের জন্য অনেক প্রতিনিধি প্রস্তুত রয়েছেন। অনুমান করা হচ্ছে যে ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট কর্মসূচিটি তুলে ধরবেন, যাতে যুক্তরাষ্ট্র বেশ কিছু আমদানির উপর শুল্ক ধার্য করেছে এবং বিশ্ব বাণিজ্য চুক্তিগুলো ঢেলে সাজানোর দাবি করছে। ইউরোপ, চীন এবং জাপান সহ অন্যান্য বিশ্ব শক্তিগুলো মুক্ত বাণিজ্যের জন্য নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করার আহ্বান জানাচ্ছে। আয়োজকরা আশা করছেন এই শীর্ষ সম্মেলন পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির এক ধরনের আপোষরফা তুলে ধরবে। বিশ্ব বাণিজ্য ফোরামের প্রেসিডেন্ট বলেছেন, আমরা সংলাপে বিশ্বাস করি আর আমার মনে হয় যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখানে রয়েছেন, সেহেতু বিশ্বায়নে সমতা বিধান করার বিষয়টিও আলোচনায় উঠে আসবে। তবে বিশ্বায়ন এবং মুক্ত বাণিজ্য সম্পর্কে ট্রাম্পের আচরণ তার ভাষণের আগেই এক ধরনের বাস্তব উত্তেজনা সৃষ্টি করছে। এই শীর্ষ সম্মেলন আগামীকাল শুক্রবার শেষ হবে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শুনবেন বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের যে তদন্ত করছেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার, তাতে তিনি শপথ গ্রহণ করেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি রয়েছেন। হোয়াইট হাউসের সংবাদদাতাদের ট্রাম্প বলেন, আমি সানন্দে তা করব। কয়েক মাস আগে ট্রাম্প বলেছিলেন যে তিনি মুলারের তদন্তকারীদের সঙ্গে দেখা করতে শতভাগ রাজি রয়েছেন। আবার সাম্প্রতিক সময়ে তিনি প্রশ্নও করেছিলেন, যেহেতু কোনো যোগসাজশই হয়নি তাহলে সাক্ষাৎকারের দরকারটাই বা কী। ট্রাম্প যে গত বছর FBI-এর প্রাক্তন পরিচালক জেমস কমি এবং একসময়কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে বরখাস্ত করেছিলেন, সে সম্পর্কে মুলার ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। মুলার এই বিষয়টি তদন্ত করে দেখছেন ট্রাম্প কী বিচারে বাধা দিতে চেয়েছিলেন, যখন যেমনটি কমি বলছেন 2017 সালের গোড়ার দিকে ট্রাম্প তাকে বলেছিলেন যে ফ্লিনের সঙ্গে তদানীন্তন রুশ রাষ্ট্রদূতের যোগাযোগের বিষয়টি যেন তিনি তদন্ত থেকে বাদ দেন। অভিযোগ আছে যে ট্রাম্প তার দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহ আগে এই যোগাযোগ হয়েছিল। প্রেসিডেন্ট তারপর কমিকে বরখাস্ত করেন, কারণ সেই সময় FBI-এর প্রধান হিসেবে তিনি রুশ সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করছিলেন। যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলোতে বলা হচ্ছে যে এটা এখনও জানা যায়নি যে তিনি শেষ পর্যন্ত এই সাক্ষাৎকারে রাজি হবেন কি না, এবং হলেও এটা কি লিখিত প্রশ্নের উত্তর হবে নাকি সরাসরি প্রশ্ন উত্তর। বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবর্তন বিলম্ব করায় মিয়ানমার এখন বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে। যুক্তরাষ্ট্রের USAID-র মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য বাবদ $18 মিলিয়ন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে দিয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর টেলিফোন বার্তা।
মিয়ানমারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী খাসিন সংবাদ মাধ্যমকে বলেছেন তারা এখনই প্রত্যাবাসনে প্রস্তুত রয়েছেন। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিন ফোরসিত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন,
This stage it would be premature to send children that have already been traumatized.
তিনি বললেন, বাংলাদেশে যেসব রোহিঙ্গা এসেছে তার 58% শিশু, আর এদের অনেকেই মানসিক সহ নানা নির্যাতনের শিকার। এমন এক পরিস্থিতিতে এই শিশুদের প্রত্যাবাসন সময়ানুগ এবং যথোপযোগী নয়। এ বাবদ যুক্তরাষ্ট্রের তরফে গত অগস্ট থেকে $24 মিলিয়ন দেওয়া হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট মোকাবেলায় 2016 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত $177 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে যুক্তরাষ্ট্রের প্রাক্তন কূটনীতিক বিল রিচার্ডসন মিয়ানমারের রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড থেকে পদত্যাগ করে এই অভিযোগ এনেছেন যে এই প্যানেলটি দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দেশে কোনোরকম পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ নয়। তিনি এক বিবৃতিতে বলেন, বোর্ড বোধহয় রাখাইন রাজ্যের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করার জন্য যে অত্যন্ত প্রয়োজনীয় নীতি নির্ধারণের পরিবর্তে সরকারের প্রতি বাহবা জানানোর একটি স্কোয়াড হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং বিল ক্লিন্টনের সময়কার জ্বালানি মন্ত্রী এমন এক সময় পদত্যাগ করলেন যখন ওই বোর্ড রাখাইন প্রদেশের পশ্চিমাঞ্চল সফর করছে, যেখান থেকে গত 5 মাসে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা সামরিক অভিযানের মুখে পালিয়ে গেছে। রিচার্ডসন বলেন, মিয়ানমারের নেত্রী আউন সান সুচি নৈতিক নেতৃত্ব দিতে সক্ষম নন। সুচি এবং অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকের পর রিচার্ডসন এই অভিযোগ আনেন। রিচার্ডসন বলছেন যে তিনি এবং সুচির মধ্যে তর্ক শুরু হয়ে যায় যখন তিনি এই সংকটের খবর সংগ্রহকারী রয়টারের দুজন সংবাদদাতার প্রসঙ্গটি তুলে ধরেন। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের দায়ে এই সংবাদদাতাদের বিচারের সম্মুখীন করা হয়েছে। রিচার্ডসনের ভাষ্য অনুযায়ী সুচি বলেন যে এই বিষয়টি বোর্ডের কাজ নয়। রিচার্ডসন সুচির প্রাথমিক প্রতিক্রিয়াকে ক্ষুব্ধ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এই বিতর্ক পরে খাবার টেবিল পর্যন্ত গড়িয়ে যায়। বাংলাদেশি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামী 8ই ফেব্রুয়ারি। 9 বছর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলায় ঢাকার 5ম বিশেষ জজ আখতারুজ্জামান যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার এই তারিখ ঘোষণা করেন। এ সম্পর্কে ঢাকায় আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
9 বছর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জমানায় দায়ের করা মামলায় ঢাকার 5ম বিশেষ জজ আখতারুজ্জামান যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার এই তারিখ ঘোষণা করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান সহ 6 জন আসামি। তারিখ ঘোষণার সময় বেগম জিয়া আদালতে উপস্থিত ছিলেন। খালেদার প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাক খান বলেছেন, এটি একটি অসার মামলা, ন্যায় বিচার হলে খালেদা খালাস পাবেন। অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করেছি, বিশ্বাস 6 আসামি সর্বোচ্চ সাজা পাবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার আগেই রায় লিখে রেখেছে, প্রধানমন্ত্রী যা চাইবেন তাই হবে।
হোসেন মাহমুদ ইরশাদ বলেছেন, অল্প কিছুদিনের মধ্যেই বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হবে। তার দেশনেত্রীর মামলা রায় কি পূর্বেই নির্ধারিত?
2,10,71,671 আত্মসাৎ করার অভিযোগে 2008 সনের 3রা জুলাই দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় যে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্ট আজ তা খারিজ করে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতায় আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
গত 11ই জানুয়ারি 2018 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এ নিয়ে বিরোধীরা যখন কটাক্ষ ছুড়ে দিচ্ছিল, তখন অনুষ্ঠান মঞ্চ থেকে আবেগের মোড়কে তাদের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এই সম্মান নিয়েও তাকে কম অসম্মানিত করার চেষ্টা হয়নি। এই চাপানুতোরের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেন রঞ্জুগোপাল মুখোপাধ্যায় নামে এক শিক্ষাবিদ। তার সওয়াল ছিল, মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই মামলা খারিজ করে জানিয়ে দেয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডিলিট দেওয়ার সিদ্ধান্তে কোনো সাধারণ মানুষের ক্ষতি হয়নি, এর সঙ্গে জনস্বার্থ জড়িত নয়। প্রয়োজনীয় সমস্ত পক্ষকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়নি, তাই মামলা খারিজ করা হলো বলেও তারা জানিয়ে দেন। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে যে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তাদের দপ্তরের উপর আক্রমণে তাদের আরেকজন কর্মচারী নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 4। আজ এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বলেছে, ভবনটিতে আবারও নিবিড় সন্ধান চালানোর সময় আমাদের নিহত সহকর্মীর পরিচিতি আজ নিশ্চিত করা গেছে। তার বয়স 20-এর কোঠায়। আফগান কর্মকর্তারা বলছেন, একদল সশস্ত্র লোক বুধবার সেভ দ্য চিলড্রেনের প্রাঙ্গণে প্রবেশ করে। এর আগেই একজন আত্মঘাতী বোমাবাজ প্রবেশ পথে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, বিশ্ব অর্থনীতির সর্ববৃহৎ মিলনমেলা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সুইজারল্যান্ডের ডাভোসে। বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলো এতে অংশ নিচ্ছে। ইতিমধ্যেই ডাভোসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুক্রবার এই ফোরামে বক্তৃতা দেবেন। ডাভোস থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা হেনরি রিজওয়েলের রিপোর্ট থেকে তথ্য নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিদুল ইসলাম। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এয়ারফোর্স ওয়ান যখন সুইজারল্যান্ডে অবতরণ করে, তখন সেখানকার বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ করেন শত শত মানুষ। কেন এই বিক্ষোভ? এই প্রশ্নের উত্তরে অনেক বিশ্লেষক বলেন, মূলত অর্থনৈতিক বৈষম্য কমানোর দাবি নিয়ে তারা নিজেদেরকে প্রদর্শন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডাভোসের সম্মেলনে থাকছেন অর্থমন্ত্রী স্টিভ ম্যানুচিন সহ ট্রাম্প প্রশাসনের 10 জন মন্ত্রী। তারা সকলেই আমেরিকা ফার্স্ট নীতিকে সেই ফোরামে তুলে ধরবার চেষ্টা করবেন, এটি সকলে আশা করছেন। সৌর জ্বালানির উপাদান এবং বড় আকারের ওয়াশিং মেশিন আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে করে বৈশ্বিক প্রতিক্রিয়া বিপরীত হতে পারে বলে অনেকে মনে করলেও স্টিভ ম্যানুচিন মনে করেন এটিও একটি আমেরিকা ফার্স্ট এজেন্ডা। তবে তিনি মনে করেন বৈশ্বিক অর্থনীতির কথাও বিবেচনায় রাখা জরুরি। সমগ্র বিশ্ব এখন যে মুক্ত বাণিজ্য নীতির পক্ষে, সেটিও আমাদের মাথায় রয়েছে। বহু বছর পর যুক্তরাষ্ট্রের দায়িত্বে থাকা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিচ্ছেন। এর আগে 2000 সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন শেষবার দায়িত্বে থাকা অবস্থায় ওই ফোরামে অংশ নিয়েছিলেন। এ কারণে এবারকার ফোরামের গুরুত্বই আলাদা বলে মনে করছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্ট বোর্গে ব্রেন্দে। তিনি বলেন,
We strongly believe in dialogue, and I think the fact that the president of the US is here also opens up for a discussion about more equitable globalization.
তিনি বলছিলেন, আমরা আলোচনায় বিশ্বাসী এবং আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বায়নের উপযোগী অর্থনৈতিক বিষয়াবলী নিয়ে খোলামেলা আলোচনায় অংশ নেবেন। ডাভোস রওনা হওয়ার আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিং মেশিন এবং সৌর জ্বালানি আমদানির ওপর যে শুল্ক আরোপের নির্দেশ স্বাক্ষর করেছেন, তা মুক্ত বাণিজ্য নীতিমালার বিপক্ষে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্পের মতে তা আমেরিকার জন্যে তিনি ওই নির্দেশ জারি করেন, কারণ আমেরিকার জন্যে সেটি ভালো হবে। শোনা যাক প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য।
These executive actions uphold the principle of fair trade and demonstrate to the world that the United States will not be taken advantage of anymore.
তিনি বলছিলেন, এই নির্বাহী আদেশ সঠিক বাণিজ্যের নীতি এবং আদর্শ তুলে ধরে এবং বিশ্বকে এই বার্তা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেউ অযথা সুবিধা আর নিতে পারবে না। শুক্রবার ইকোনমিক ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্প কী ভাষণ দেবেন তা শোনার অপেক্ষায় বিশ্ববাসী। ওদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ফোরামে যে ভাষণ দিয়েছেন তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সংরক্ষণ নীতির সঙ্গে সাংঘর্ষিক অনেক বিষয় রয়েছে। নরেন্দ্র মোদির ভাষণ,
Globalization ke vipreet
forces of protectionism are raising their heads against globalization. Their intention is not only to avoid globalization themselves but also want to
Narendra Modi bhashoner mul boktobbo hocche bishayoner biruddhe matha chara diye utheche songrokkhon nitir dharokera. Tader uddeshyo shudhu bishayoner birodhita kora noy, tara borong eke ulto dike tene nite chay. Shudhu Narendra Modi non, ডাভোসে বিশ্ব নেতারা ইউরোপ এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেশ, চীন জাপানের মতো শক্তিশালী অর্থনীতির দেশ তাদের নিজস্ব মত প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। বেশিরভাগ নেতাই বিশ্বায়নের সমর্থনে কথা বলবেন বলে বিশ্লেষকদের ধারণা। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে তাঁর আমেরিকা ফার্স্ট নীতিমালা প্রচার করবেন এবং বাকি বিশ্ব তা কীভাবে নেবে, সেটি অনেকের বিস্ময়ের ব্যাপার, উদ্বেগের ব্যাপার, সন্দিহানের ব্যাপার বিশ্লেষকদের কাছে। সিটি ইউনিভার্সিটি লন্ডনের অধ্যাপক ইন্দ্রজিৎ পারমার যেমনটি বললেন,
ইটস অলমোস্ট সেটিং দি এজেন্ডা ফর আ কনফ্রন্টেশন অফ সাম ফর্ম, সো আই থিঙ্ক দেয়ারস গোইং টু বি সাম অ্যাংজাইটি বিকজ দেয়ার ইজ আ সর্ট অফ চেঞ্জিং ক্যারেক্টার অফ দি ইন্টারন্যাশনাল সিস্টেম অর অ্যাট লিস্ট চেঞ্জিং ক্যারেক্টার অফ আমেরিকাস এনগেজমেন্ট।
তিনি বলছিলেন, মনে হচ্ছে ওই এজেন্ডা নিয়ে কোনো না কোনো ধরনের বাকযুদ্ধ লেগেই যাবে। অনেক উদ্বেগ আশঙ্কা রয়েছে, কারণ আন্তর্জাতিক পদ্ধতির পরিবর্তনের এক ধরনের লক্ষণ ওই ফোরামে দেখা যাচ্ছে। অন্তত এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার মধ্যে এক ধরনের বৈপরীত্য বা পার্থক্য রয়েছে। এতে করে অন্যেরা প্রভাবিত হবে, তাদের মধ্যে প্রতিক্রিয়া হবে, আন্তর্জাতিক অর্থনীতিতে প্রতিযোগিতা বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বায়নের বিরুদ্ধে কথা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন, আপনারা বিশ্বায়নের মিথ্যা গানের ব্যাপারে সর্বদাই সতর্ক থাকবেন। বিশ্লেষকরা মনে করছেন অর্থনৈতিক দর্শনের মতবিরোধ স্পষ্ট হয়ে উঠতে পারে এবার অর্থনীতির এই বিশ্ব ফোরামে। ওয়াশিংটনের সিনিয়র ফেলো গ্যারি হাফবাওয়ের যেমনটি বললেন, তিনি বললেন, ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্বায়নের যে জয় জয়কার, সেখানে আমেরিকা ফার্স্ট নীতিমালা বেশ ধাক্কা খেতে পারে। তবে ট্রাম্প হয়তো কৌশলে তা বলবেন, সব দেশই চায় নিজেদের স্বার্থ প্রথমে রেখে কাজ করতে, আর আমেরিকা সেই চিন্তা করেই এই নীতি নিয়েছে, এমন কৌশলেই হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প এগুবেন। হোয়াইট হাউস ব্রিফিংয়ে ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কেন বলেছেন, ডাভোসের বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প যা বলতে পারেন সেটি হচ্ছে,
We're going to the World Economic Forum to share President Trump's economic story and to tell the world that America is open for business. We want the world to invest in America and to create jobs for hardworking Americans.
তিনি বলছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলবেন, গোটা বিশ্বের জন্য বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার দ্বার উন্মুক্ত, আমরা চাই গোটা বিশ্ব আমাদের এখানে বিনিয়োগ করুক এবং কঠোর পরিশ্রমে আমেরিকানদের কর্মসংস্থান হোক। ফোরামের সাইডলাইনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে, আফ্রিকান ইউনিয়ন চেয়ারম্যান রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে সহ অনেক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ হবে এবং সে সময়ে আরও কী হতে পারে অর্থনৈতিক বিষয় ছাড়াও সে বিষয়ে বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার।
The president will also use his time in Davos to discuss other national security issues, including the international effort to denuclearize the Korean Peninsula.
ম্যাকমাস্টার বলছিলেন যে সাক্ষাতের সময় অর্থনৈতিক বিষয় ছাড়াও বিশ্বের জটিল বিষয়সমূহ, যেমন সিরিয়া, ইরানের অস্থিতিশীল অবস্থা, নিরসন, জঙ্গিবাদ দমন, ইরান ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ, অভিবাসন সংকট নিরসন সহ নানা বিষয় নিয়েই আলোচনা হবে।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের শোচনীয় অবস্থানের কথা উঠে এসছে অতি সম্প্রতি প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স ইপিআইতে। ইপিআইয়ের দেওয়া তথ্য মোতাবেক দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে শুধু বুরুন্ডি। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
সুইজারল্যান্ডের দাভোসে মঙ্গলবার প্রকাশিত ইপিআই সূচকে 180টি দেশের তালিকা প্রকাশ করা হয়, যাতে 179 নম্বরে রয়েছে বাংলাদেশ এবং 180 নম্বরে রয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যৌথভাবে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি এবং কলম্বিয়া ইউনিভার্সিটি দ্বিবার্ষিক এই এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স তৈরি করেছে। ইপিআই সূচকের তালিকায় সবার উপরে অর্থাৎ 1 নম্বরে স্থান পেয়েছে সুইজারল্যান্ড। সূচকের তালিকার নিচের দিকে দেশগুলোকে পরিবেশের মান উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বাতাসের দূষণ নিয়ন্ত্রণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসে আরও ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সূচক তৈরিতে বায়ুর মান, পানি সরবরাহ ও পয় নিষ্কাশন, পানি সম্পদ, ভারী ধাতুর উপস্থিতি, কৃষি, বনায়ন, মৎস্য সম্পদ, জীব বৈচিত্র্য, আবহাওয়া এবং জ্বালানির মতো 24টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি এক প্রতিবেদনে বলেছে, বিপুল সংখ্যায় রোহিঙ্গা শরণার্থীদের কারণে বাংলাদেশের কক্সবাজারের বিশাল এক এলাকা নানা প্রাকৃতিক সংকট ও সমস্যার সম্মুখীন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন খ্যাতিমান পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান। ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি এক প্রতিবেদনে বলেছে, বিপুল সংখ্যায় রোহিঙ্গা শরণার্থীদের কারণে বাংলাদেশের কক্সবাজারের বিশাল এক এলাকার গাছগাছালিসহ বনাঞ্চল উজাড়, পাহাড় কাটা ও ধ্বংস করা, পানির স্তর নেমে যাওয়াসহ ব্যাপক মাত্রার জটিল এবং দীর্ঘমেয়াদী প্রাকৃতিক ক্ষয়ক্ষতি পুরো এলাকাকে ফেলে দিয়েছে এক বিপর্যয়ের মধ্যে। এছাড়াও সামাজিক সমস্যারও সৃষ্টি হয়েছে। ইউএনডিপির প্রতিবেদনে অনুযায়ী, রোহিঙ্গা বসতি স্থাপনের জন্য 26,600 হেক্টর পাহাড়ি এলাকা এখন ওই রোহিঙ্গাদের দখলে। 1,485 হেক্টরের গাছগাছালি ও বনাঞ্চল ধ্বংস করা হয়েছে। আবাদি জমি গেছে 700 হেক্টর এলাকার। কয়েক লক্ষ মানুষের পানির চাহিদা মেটাতে পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে, আর নির্বিচারে পাহাড় কাটার কারণে পাহাড় ধসের সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এছাড়াও ইতিমধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রাকৃতিক সংকট এবং সমস্যার, আর এসব বিষয়ে নিয়ে ভয়েস অফ আমেরিকার জন্য বিস্তারিত আলোচনা করেছেন খ্যাতিমান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও বিজ্ঞানী ডক্টর আতিক রহমান।
যে এলাকাটা কক্সবাজারের কাছে বেশিরভাগই পাহাড়ি এলাকা এবং পার্বত্য চট্টগ্রামেও পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকার একটা অসুবিধা হয়েছে যে মানুষগুলো যারা থাকবে তারা তাদের জন্য বিভিন্ন ধরনের সিঁড়ির মতো করে কাটা হয়েছে জমি, যাতে একটা একটা করে তাঁবুর জাতীয় ছোট ছোট ঘর তৈরি করে দিতে পারে, যা করা হয়েছে। কিছু সময় লেগেছে, প্রথম দু চার দিনের ভেতরেই এইগুলো কাজ শুরু হয়েছে। এখন যেখানে 7 লক্ষ লোকের বসবাস এসছে সেখানে বর্তমানে এই কক্সবাজার এলাকায় এগুলো স্থানীয় জনগণের চেয়ে বাইরের জনগণের সংখ্যা অর্থাৎ রোহিঙ্গা জনগণের সংখ্যা বেশি। বহু স্কুল খোলা হয়েছে, বহু হসপিটাল ফ্যাসিলিটি খোলা হয়েছে। এখানে প্রাকৃতিক এবং পরিবেশের উপরে যে প্রধান ক্ষতিগুলো বা ধাক্কাগুলো আসছে তার একটা হচ্ছে যে এই যে পাহাড়ি অঞ্চলটা এগুলো যখন এক একটা খাপে খাপে কেটে ফেলা হয়েছে তখন সবই ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং আগামীতে বৃষ্টি আসলে এখানে একদম ধস নামবে এ সম্পর্কে মোটামুটি বলা যায়, কারণ এই জমি তো কোনোটাই একদম শক্তি নিয়ে মানুষ চলাফেরার মতো এতগুলো মানুষের সে অবস্থা নেই। দ্বিতীয় হচ্ছে কয় প্রণালীর ব্যবস্থা, সেটাও করা হয়েছে কিন্তু এতগুলো লোক। আরেকটি হচ্ছে যে স্থানীয় সুপেয় পানীয় দেওয়ার ব্যবস্থা, আপ্রাণ চেষ্টা করা হয়েছে, ডিপ টিউবওয়েল করা হয়েছে, টিউবওয়েল করা হয়েছে বিভিন্ন জায়গায় যাতে সবাই পানি পায়, ওখানে যে পানির স্তর সেটা নেমে যাচ্ছে। এখন এটা স্বাভাবিক যে হঠাৎ করে যদি 5 লক্ষ লোক এক এলাকায় 7 লক্ষ লোকের জায়গায় সেখানে এসে হঠাৎ করে পানি টানা, তারপরে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছ কাটা। এই এলাকায় গাছ নেই বললেই চলে, আর এটা বহু গাছ ছিল, তার কারণ হয়েছে যে বাসা করার জন্যে ঢাল তৈরি করার জন্যে বহু গাছ কাটা হয়েছে। তারপরেও তার চেয়েও বেশি এই 7 লক্ষ লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য রান্না, তার এতগুলো লোকের রান্না করার মতো কাঠ সমস্ত গাছ কাটা হয়ে গেছে, এখন বাইরে থেকেও গাছ কাটা হচ্ছে। অর্থাৎ সেখানে সামনে প্রথম পর্যায়ে হচ্ছে বর্তমানে যারা আছে, কারণ এখানে যে যদি ঢাল নেমে যায় মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বৃষ্টির সময় গতবার গাছ ছিল যা শিকড় দিয়ে সেগুলো ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ জায়গাটা খুবই ভঙ্গুর। তো এটা হচ্ছে প্রথম ধাক্কায় যারা আছেন এই রোহিঙ্গাবাসী তারাই ক্ষতিগ্রস্ত, তারপরে স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত, তারপরে যারা সেবা দিতে যাচ্ছেন। এই যে ময়লা পানি নেমে আসছে এখানকার মানুষের যে পয় প্রণালীর যে দূষণ আর তীব্র, তার কারণ হচ্ছে পরিবেশ কত বিপর্যয়ের ভেতরে আছে, বিখ্যাতি মাটি পানি বিচার জীবাণু এবং স্বাস্থ্যের উপরে যে ক্ষতি, এই সব মিলিয়ে হচ্ছে পরিবেশের ক্ষতিগ্রস্ততা। এটা একটা ভীষণ নতুন একটা ডাইমেনশন দিচ্ছে। কি বড় ক্ষতিগ্রস্ততা এখানে দেখা যাচ্ছে, একটা হচ্ছে গভীর পানি, আমাদের যে গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ পানির যে স্তর ছিল সেটা ক্রমেই নেমে যাচ্ছে, কারণ এত পানি সেখান থেকে উত্তোলন করা হয়েছে যে তাই এই এলাকার কোন মানে স্থানীয় অভিজ্ঞতা অতটা ছিল না কখনোই, অতএব সেই পানি নেমে যাচ্ছে। এখন পরে এখানে পানির প্রচুর ক্ষতি হবে, অন্যান্য এলাকায় ধারে কাছে এলাকায় সেই সমস্ত লোক স্থানীয় লোক পানি পাবে না। দ্বিতীয়টা হচ্ছে যে গাছপালা না থাকাতে এখানে মাটিকে ধরে রাখার মতো সেই ক্ষমতা নেই, যখন বৃষ্টি শুরু হবে এই সমস্ত এলাকা সব ভেঙে পড়বে, সাধারণ মানুষ ক্ষতি হবে। এবং তৃতীয় হচ্ছে যে এই পাহাড়গুলো তার মোটামুটি তার অস্তিত্বের উপরে একটা আক্রমণ আসছে যেটা সত্যিকারে ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যগত অবস্থাতেও একটা ক্ষতিগ্রস্ত দেখা দেবে,
বলছিলেন পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান। এদিকে UNDP ওই প্রতিবেদনে বলেছে শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় নয়, পুরো কক্সবাজার এলাকায় স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে সামাজিক সংঘাতের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন এর দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হবে নেতিবাচক ও ক্ষতিকর। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শুক্রবার দিল্লিতে ভারতের সাধারণতন্ত্র দিবসের সামরিক কুচকাওয়াজে উপস্থিত থাকছেন আসিয়ানের 10টি দেশেরই রাষ্ট্রপ্রধানেরা। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপিন্স ও থাইল্যান্ড। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
10-10 জন রাষ্ট্রনায়ক, ওরা কেউ সুলতান, কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী। আবার রয়েছেন মায়ানমারের শীর্ষ নেত্রী আউং সুন চিও, তিনি হলেন স্টেট কাউন্সিলর। যে 10 দেশ থেকে এরা শুক্রবার দিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের সামরিক কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে নিমন্ত্রিত, ওই 10 দেশের সমন্বয়ে গঠিত হয়েছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশনস বা আসিয়ান রাষ্ট্রগোষ্ঠী। একসঙ্গে এতজন রাষ্ট্রনায়কের 26 জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিতি অতীতে আর ঘটেনি। এবছরটা আবার আসিয়ানের রজত জয়ন্তীও। আসিয়ানকে এতটা গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত ভারতের লুক ইস্ট নীতিরই প্রতিফলন। এই 10টি দেশ হল ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মায়ানমার, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। দিল্লির উন্মুক্ত রাজপথে এতজন রাষ্ট্রনায়ককে নিরাপত্তা দেবার দায়িত্ব স্মরণ করে একেবারে সাজো সাজো রব। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ সঞ্জয় লীলা বানসালির বহু বিতর্কিত ছায়াছবি পদ্মাবত মুক্তি পাচ্ছে, তবে রাজপুত কার্নিশনা হুমকি দিয়েছে পদ্মাবতের মুক্তি তারা যে কোনো মূল্যেই রুখবে। ছবি মুক্তির আগেই ভারতের নানা জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ বিষয় নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহির কিবরিয়া কথা বলছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
সঞ্জয় লীলা বানসালি বহু বিতর্কিত ছবি পদ্মাবত আজ মুক্তি পাচ্ছে। ছবির মুক্তির আগেই ভারতের নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে। বলা হচ্ছে ইতিহাসে পদ্মাবতীর চরিত্র যা ছিল তা চলচ্চিত্রে বিকৃত করা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ছবি মুক্তি নিয়ে যে আপত্তি ছিল তার সমাধান কিভাবে হলো?
সমাধান যেভাবে হয়েছে, সুপ্রিম কোর্ট পদ্মাবত মুক্তির পথে আমরা যতটা জেনেছি যাবতীয় বিধিনিষেধ তুলে দিয়েছে, কিন্তু এরপরেও দেশের বৃহৎ অংশে সঞ্জয় লীলা বানসালির ছবি মুক্তি পাচ্ছে না। সিট না পাওয়ার কারণ একটা গোটা দেশে আতঙ্ক তৈরি হয়েছে, যদিও ছবি মুক্তি পেয়েছে। এটা শীর্ষ আদালতে বিভিন্ন মামলা হয়েছিল গতকালই, অর্থাৎ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই ছবি মুক্তি ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মানুষের এটা বোঝা উচিত, শীর্ষ আদালত একটা রায় দিয়েছে, তাদের ওই আইন শৃঙ্খলা মেনে চলতে হবে, আইন শৃঙ্খলা মানার দায় সংশ্লিষ্ট রাজ্যের। তারপরই ছবি মুক্তির প্রশ্নটা উঠে আসে।
তো ভারতের কোন কোন রাজ্যে এই ছবির মুক্তির ব্যাপারে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল বা এখনো আছে?
মূলত রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া এবং মুম্বাইতে এই অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, জয়পুর, দিল্লি, সব জায়গাতেই প্রায় বলতে গেলে।
তো পশ্চিমবঙ্গের অবস্থা কিরকম দেখছেন?
পশ্চিমবঙ্গের অবস্থা একেবারেই ভালো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পদ্মাবত সিনেমা যদি দরকার হয় সরকারিভাবে এখানে প্রকাশ করা হবে, সরকারি হলে প্রকাশ করা হবে, এবং রাজ্য প্রশাসনকে সমস্ত রকম দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি হলে সরকার সেটা দায়িত্ব নিয়ে মোকাবিলা করবে, যাতে এই সিনেমা সুষ্ঠু ভাবে এখানে প্রকাশ পায় এবং মানুষ সেটা যেন দেখার সুযোগ পায়।
তো পশ্চিমবঙ্গের কোন
স্পেশাল ব্রাঞ্চ এবং গোয়েন্দাকে ইতিমধ্যে সতর্ক করেছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর লালবাজার।
তো পশ্চিমবঙ্গের কোন প্রেক্ষাগৃহে পদ্মাবত ছবিটি কি প্রদর্শন করা হয়েছে বা দেখানো হয়েছে?
আজকে মুক্তি পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।
না, কোনো প্রেক্ষাগৃহে কি চলছে বা চলবে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তো মানুষ কি টিকিট আগে ভাগেই কিনেছেন বা কিনছেন, এরকম কিছু দেখতে পেয়েছেন কি আপনি?
অবশ্যই অবশ্যই, পশ্চিমবঙ্গের 130টি স্ক্রিনে পদ্মাবত দেখানো হচ্ছে, এর মধ্যে কলকাতার মধ্যে রয়েছে 32টি প্রেক্ষাগৃহ। দুপুরের পর থেকে মাল্টিপ্লেক্সগুলোর সামনে পুলিশ ছয়লাফ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে, কলকাতায় কোনো গন্ডগোল হয়নি, টিকিট অগ্রিম মানুষ টিকিট কেটেছিল এবং সব জায়গাতেই হাউসফুল।
তো সঞ্জয় লীলা বানসালি বিশাল ব্যানারে ছবি সবসময়ই নির্মাণ করেন এবং বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত সফল চলচ্চিত্র তৈরি করেন তিনি, তবে এই ছবি নিয়ে চলচ্চিত্র সমালোচকেরা কী চিন্তাভাবনা করছেন, আপনি কোনো মতামত পেয়েছেন কি?
আমি অবশ্যই পেয়েছি কলকাতার বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক এবং এখন সত্যজিৎ পত্রিকার সম্পাদক সোমনাথ রায়, তিনি আমাকে একটি ছোট প্রতিক্রিয়া দিয়েছেন, আমি সেটি শোনাচ্ছি আপনাদেরকে।
পদ্মাবত সম্পর্কে আমার নিজস্ব অভিমত কি, আমি তোমাকে যেটা বলি, এটা আমার কাছে অন্য আর পাঁচটা সিনেমার মতোই, নতুন কোন এটা আছে বলে মনে হয় না, নতুন কোন কি বলবো, আমার অর্থ আমার কাছে আলাদা করে কোনো অর্থ বহন করছে না, আর পাঁচটা হিন্দি ছবির মতোই, শুধু একটা ঐতিহাসিক ভিত্তি, সেই ঐতিহাসিক গল্পেরও যে কতটা বাস্তবতা আছে সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, গল্পটা তো ভালো, সিনেমার পক্ষে উপযুক্ত, তাহলে আপত্তিটা কোথায়? কোনো ধর্মের কোনো বিশ্বাসের প্রতি যদি আঘাত না দিয়ে একটা সুন্দর সিনেমা বানানো যায় এবং সেটা যদি লোকে যেটা দেখে লোকে যদি আনন্দ পায়, তাহলে তো কারোর কোনো কিছু আপত্তি থাকার কথা নয়। বিশেষত ছবিটা যখন দুবার করে সেন্সার, একবার করে সেন্সারের পর আর অনেক কিছু অংশ বাদ দিয়েছে, নামে বদল এনেছে, তারপরে তো আর কারোর আপত্তি থাকার কোনো কথা নয়। কারণ এরা কি নিজেদেরকে সুপ্রিম কোর্টের চেয়েও বড় মনে করছে? তা তো নয়। একটু পরে হলে এই ব্যাপারটা ভালো হতো আর কি। তো যেটা হচ্ছে, ছবিটা তো আমি দেখিনি, কিন্তু গল্পটা যেটুকুন জানি সেটুকুন মনোরঞ্জনের পক্ষে যথেষ্ট ভালো। কারণ রাজনৈতিক ওই রাজনৈতিক সরি ভুল বললাম, ওটা রাজস্থানি গল্পের যে বীর গাথা যেগুলো আমাদের এখনো মনে দোলা দিয়ে যায়, এটা তারই একটি অংশ। এবং এই এটা তো পদ্মাবতী নয়, আসলে আমি যেটা পড়েছিলাম ওটি পদ্মিনী। পদ্মিনী ছিলেন শ্রীলঙ্কার এক রাজকুমারী, এখানে রতন সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তার দুই ভাই বাদল এবং গোরা তার সঙ্গে এখানে এসেছিলেন, এবং খিলজির সঙ্গে যুদ্ধে এই দুই ভাই অসামান্য বীরত্ব দেখে প্রাণে রণক্ষেত্রেই। তো সেই গল্পটা তো লোকের মনোরঞ্জনের পক্ষে যথেষ্ট ভালো বলেই আমার মনে হয়, কারোর তো কোনো আপত্তি থাকার কথা নয়।
পরমাশেষ জি, পরমাশেষ, আমরা সোমনাথের মন্তব্য শুনলাম। তো সারা দেশে এই যে অশান্তি সৃষ্টি হয়েছে, এই অশান্তি এখন ঠিক কেমন পর্যায়ে রয়েছে?
অশান্তি খুবই মারাত্মক পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে মুম্বাইয়ে করা হয়েছে ব্যাপারে 100 জন বিক্ষোভকারীকে, 48 জন সদস্যকে গ্রেপ্তার করেছে আহমেদাবাদে। স্কুল বাসে বিক্ষোভকারীরা, কার্নি সেনারা বিক্ষোভ দেখিয়েছে স্কুল বাসে, গতকাল সেই ঘটনা ঘটেছে। দিল্লি জয়পুর হাই রোড অবরোধ করা হয়েছে। একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি, একটা আতঙ্কর বাতাবরণ তৈরি হয়েছে প্রায় একসঙ্গে গোটা দেশের 6-6টি রাজ্যের শহরেই। আমি প্রত্যন্ত গ্রাম বা ইন্টেরিয়ারের কথা বলবো না, শহরেই এরকম একটা মারাত্মক আতঙ্কের সৃষ্টি হয়েছে। লখনউ, ইটাওয়া, ইন্দোর, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া, রাজস্থান, সেখানকার মাল্টিপ্লেক্স গুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার রাজ্য সরকারের তত্ত্বাবধানে।
তো যেসব প্রেক্ষাগৃহে পদ্মাবত দেখানো হবে, তো সেখানে কি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বা কোন রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা, মানে চিরুনি তল্লাশি করিয়ে, মানে সিনেমা হলে প্রত্যেক সিনেমা যারা দেখতে ঢুকছেন তাদেরকেও চেকিং করা হচ্ছে, যাতে কোন রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি, কোনো সন্ত্রাসবাদী হামলা টাইপের কোন রকম কিছু যাতে না ঘটে। বিক্ষোভকারীরা যাতে কোনো রকম ভাবে মানে প্রশাসনের যে একটা সেন দৃষ্টিকে আড়াল করে দাঁড়িয়ে ঢুকে না গিয়ে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে।
তো এই অবস্থায় সাধারণ মানুষ কি বলছেন, তাদের কোনো মতামত পেয়েছেন কি?
সাধারণ মানুষ বলতে আমি সাংবাদিক আমাদের সুমন ভট্টাচার্যের বক্তব্য আমি তুলে ধরতে চাইছি।
জি, আমরা কি একটু শুনতে পারি?
হ্যালো,
জি, উনি কি বলছেন আমরা কি একটু শুনতে পারি ওনার মতামত?
আমরা বক্তব্য শোনাচ্ছি সাংবাদিক সুমন ভট্টাচার্যের কথা।
জি,
আপাতত গোটা ভারতবর্ষ উত্তাল সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবত সিনেমায় 4টি রাজ্য জ্বলছে, গোটা দেশ জুড়ে কড়া নিরাপত্তা। সালমান রুশদির স্যাটানিক ভার্সাসের পরে আর কোন সাহিত্যিক বা শিল্পীর শিল্পকর্ম নিয়ে বোধহয় ভারতবর্ষ এত উত্তাল হয়নি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যস্ত থাকতে হচ্ছে কার্নি সেনাকে নিয়ন্ত্রণের জন্য। কিভাবে কার্নি সেনাকে নিয়ন্ত্রণ করে তিনি দেশের নজর অন্যদিকে ঘোরাবেন, এখন সেই দিকেই সবাই তাকিয়ে।
হ্যালো,
জি বলুন।
আমি আরো দুজনের বক্তব্য,
আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা একজনের বক্তব্য শুনে আমরা শেষ করব। জি বলুন।
আমি কলকাতার বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব চঞ্চল ভট্টাচার্যের বক্তব্যটা ছোট করে শোনাতে চাই।
জি হ্যালো।
রানীকে রানী পদ্ম রানী আর সব গাধাইয়া চিতর এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে ভারতবর্ষ এখন পদ্মাবত চলচ্চিত্র নিয়ে উত্তাল। দেশটি গণতান্ত্রিক রাষ্ট্র, এদেশে নানা মানুষের নানা মতামত হতেই পারে, কিন্তু তার জন্য প্রতিবাদ সেটাও স্বাভাবিক। কিন্তু কখনো এটা প্রতিবাদের ভাষা হওয়া উচিত নয় যে প্রতিবাদের মাধ্যমে স্কুলের বাচ্চারা।
জি বলুন। আমরা ঠিক
স্কুলের বাচ্চাদের প্রতিও একটা আতঙ্ক বাতাবরণ তৈরি হয়েছে, তাদের বাসও আক্রমণ চালানো হয়েছে বিক্ষোভের কর্মসূচিতে, এটা তো অত্যন্ত নিন্দনীয়, সে কথাই চঞ্চল ভট্টাচার্য বলেছেন।
জি আমরা আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের হাতে আর সময় নেই, অনেক ধন্যবাদ পরমাশিস ঘোষরায়।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারের পরিবেশনা নারী কণ্ঠ, উপস্থাপন করছেন সগুপ্তা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজকের নারী কণ্ঠে আমরা উইমেন্স মার্চ বা নারীর পদযাত্রা নিয়ে আলোচনা করব। 2017 সালের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প শপথ গ্রহণ করার একদিন পর ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে আমেরিকার সর্বত্র বিভিন্ন শহরে লক্ষ লক্ষ নারী মিছিলে যোগ দেন। এবছর 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের প্রথম বার্ষিকীতে সম অধিকারের জন্য লক্ষ লক্ষ নারী আমেরিকা ও পৃথিবীর বিভিন্ন শহরে মিছিল করেছে। নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন 120,000 বেশি প্রতিবাদকারী ম্যানহাটনে শনিবার 20 জানুয়ারি নারীর অধিকারের জন্য মিছিলে যোগ দেন। মনিজা রহমান একজন সাংবাদিক, তিনি নিউ ইয়র্কে 2018 সালের নারীর পদযাত্রায় অংশ নেন। আসুন শোনা যাক মনিজা রহমানের সঙ্গে আমার কথোপকথন। মনিজা রহমান, আপনি তো নিউ ইয়র্কে থাকেন, আপনি এবছর নিউ ইয়র্কে উইমেন্স মার্চে অংশ নিলেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলবেন।
আসলে এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে এর আগে কখনো হয়নি। আপনি জানেন যে 2017 সালে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পরে একটা বিশাল উমেন মার্চ বা যেটাকে বাংলায় আমরা বলি নারীর পদযাত্রা হয়েছিল, তখন আপনি অভাবনীয় সাড়া পড়েছিল শুধুমাত্র আমেরিকা নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে নয়, সারা পৃথিবীতে প্রায় 10 লক্ষের উপর মানুষ তাতে অংশ নিয়েছিল। তখন আমি খুব উদ্বুদ্ধ হয়েছিলাম যে পরবর্তীতে এই ধরনের কোনো সভা হলে আমি অবশ্যই সেখানে যাবো। তো আমি ওদের পেজ গুলাতে সবসময় ফলো করতাম। তো যখন জানলাম যে এই 20 জানুয়ারি গত শনিবার এটা হবে, তখন আগে থেকে আমার মানসিক প্রস্তুতি ছিল যাবার, এবং আমি গেলাম। এবং আমি কি বলবো যে আসলে মানে মানুষের যে জনসমুদ্র এবং তাদের যে প্রতিবাদের ভাষা, যেটা আমি আমি অনেকদিন বাংলাদেশে থেকেছি, কিন্তু সেই এটার সাথে এটা অনেক পার্থক্য, মানে আন্দোলনে যে কত সুন্দর হতে পারে মানে এটা আসলে বলে বোঝানোর নয়। আমি আরেকটু বলছি যে আমি আসলে আমি আমি যাওয়াটা বলছি যে আমি থাকি জ্যাকসন হাইটসে। আপনি জানেন যে জ্যাকসন হাইটস বাঙালির প্রাণ কেন্দ্র নিউ ইয়র্কে। তো আমি যেখান থেকে এখান থেকে ম্যানহাটনে দূরত্ব বেশি নেই, এই সভাটা মূলত হয়েছিল সেন্ট্রাল পার্কের আশেপাশে। তো আমি বাসা থেকে বের হয়ে ইটেন নিলাম, ইটেন নিয়ে 7th Avenue গেলাম। আমি মানে অ্যাড্রেস গুগলে সার্চ দিয়ে যাচ্ছিলাম যে একদম নির্ধারিত সভাস্থল ওখানে যাওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম। তো যখন 7th Avenue পৌঁছালাম, তখনই মনে হলো যে মানে কেমন একটা অন্যরকম, যে এত নারী, এত মানুষ, মানে তখন আমি ট্রেনে হাতল ধরে কান খাড়া করে রাখছিলাম যে সবাই কি পরে, দেখি যে অনেকে বরাবরই বলছে কি আপা ট্রেনে এত ভিড় কেন, তখন একজন উত্তর দিচ্ছে আজকে উইমেন মার্চ রয়েছে ম্যানহাটানে। এভাবে তারপর যখন আমি কলম্বাস সার্কেলে পৌঁছালাম ট্রেন স্টেশনে, এখানে ট্রেন চেঞ্জ করলাম, তখন দেখলাম ওই বয়সী নানা বয়সী নারী পুরুষ তারা প্লাকার্ড হাতে নিয়ে যাচ্ছে, তখন ওই জনস্রোতের সাথে আমিও বের হলাম, মানে এইটা মানে অদ্ভুত। তখন যখন মূল সভাস্থলে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম যে খুব কড়া নিরাপত্তা, পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। তো প্রথমে কিছুক্ষণ পরপর তারা ব্যারিকেড খুলে দিচ্ছিল, তো যখন খুলে দেওয়া হলো তখন আমি সবার সাথে সাথে ঢুকলাম এবং মিছিলে হাঁটতে লাগলাম। এটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ আমি এমনি একটু আবেগপ্রবণ, আর এই ধরনের যখন মিছিল দেখি তখন আরো খুব মানে অভিভূত হই আর কি।
এবারের নির্বাচনে 2018 সালের নির্বাচনে বহু মহিলা কিন্তু অংশ নিচ্ছেন, তারা অংশ নিচ্ছেন যেহেতু তারা গত বছরের মিছিলে নারীর পদযাত্রায় তারা অনুপ্রাণিত হয়েই এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। আপনার কি মনে হচ্ছে আরও মহিলারা এতে এগিয়ে আসবেন, বাঙালি মহিলারা কি এতে এগিয়ে আসবেন বলে আপনার মনে হয়? নির্বাচনে, শুধু নির্বাচনে নয়, রাজনীতিতে অংশ নেওয়ার ব্যাপারে বা মূলধারার রাজনীতিতে অংশ নেওয়ার ব্যাপারে কি বাঙালি মহিলারা আরো এগিয়ে আসবেন বলে আপনি মনে করেন?
এটা ঠিক বলেছেন যে গতবার উমেন মাসটা আসলে উমেন মাসটা শুধু নারীর মানে ব্যাপার ছিল না, সামগ্রিক মানব অধিকারের একটা অংশ ছিল। আর অবশ্যই ছিল যে নারীর রাজনৈতিক পদে অধিষ্ঠানের মধ্যে দিয়ে মানে নারীর ক্ষমতায়ন আরো বাড়ানো সব ক্ষেত্রে, শুধু যে ছোট লেভেলে না, ধরেন আপনি বড় লেভেলে কংগ্রেসে, বিশেষ করে আমেরিকার মূল রাজনৈতিক ধারায় নারী অধিকারের যে বিভিন্ন নীতিগুলো বাস্তবায়ন করা, তো সেক্ষেত্রে আমি মনে হলো যে আমি যে গেলাম, আমি আসলে আমার সাথে কোনো বাঙালি আমি দেখিনি, বাঙালি কেন এশিয়ান আমি খুব একটা চোখে পড়েনি। যে নারীরা অনেকে রাজনীতি থেকে দূরে থাকতে চায়, কিন্তু রাজনীতি আসলে সবারই সচেতন হওয়া উচিত, অনেকে আমরা আসলে নারীরা ওইভাবে রাজনীতি সচেতন না। তো আমার মনে হয় যেটা ব্যাপারে আমি রাজনীতি অংশ নিই বা আমি বিভিন্ন নির্বাচন করি না করি, রাজনৈতিক জ্ঞানটা আমার থাকা দরকার। আর রাজনীতিতে অবশ্যই অংশগ্রহণ বাড়বে, কারণ আমেরিকা হচ্ছে অনেক বড় একটি দেশ, এটা মূল রাজনীতিতে আসতে হলে অনেক ধাপ পার হতে হয়, সেক্ষেত্রে আমাদের মেয়েরা কতখানি মানে অত সময় দিতে পারবে, যারা মানসিক ভাবে সেই স্যাক্রিফাইসটা করতে পারবে কিনা ঠিক জানি না। তবে আমি এমনি শুনেছি যে মিনা আহমেদের কথা, উনি মূলধারা রাজনীতিতে কংগ্রেসে নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন, আমার তার জন্য অনেক শুভকামনা।
মুনিজা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।
নিউ ইয়র্কে বসবাসকারী সমাজসেবী ও নারী উন্নয়নের কাজে সক্রিয় রোকেয়া আক্তার 2017 সালে এবং 2018 সালে উইমেন্স মার্চে যোগ দেন। তিনি নিউ আমেরিকান উইমেন্স ফোরাম অফ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট। আসুন শোনা যাক রোকেয়া আক্তারের সঙ্গে আমার কথোপকথন। রোকেয়া আক্তার, আপনি বেশ কয়েকটি মহিলা সংগঠন নিয়ে কাজ করেন। আপনি গত বছর ওয়াশিংটন ডিসিতে এবং এবছর নিউ ইয়র্কে উইমেন্স মার্চে অংশ নিয়েছেন। প্রথমে গত বছর ওয়াশিংটন ডিসিতে আপনার অভিজ্ঞতার কথা বলবেন।
গত বছর আমি ওয়াশিংটন ডিসিতে গেলাম আমার এক বন্ধুর সাথে, আমাদের যে অর্গানাইজেশন নিউ আমেরিকান উইমেন্স ফোরাম এবং সিস্টারহুড অফ সালাম শালম, এদেরকে রিপ্রেজেন্ট করে, বিকজ আমি বেসিক্যালি কাজ করি মহিলাদেরকে নিয়ে। উইমেন্স রাইটসটা হচ্ছে আমার কাছে একটা সবচেয়ে প্রথম জিনিস যেটাকে আমি প্রায়োরিটি দেই, এবং আমাদের এখন যে নতুন প্রেসিডেন্ট তার যে সব কথাবার্তা আচার আচরণের পরিপ্রেক্ষিতেই যে উইমেন্স মার্চটা শুরু হয়েছে, এবং এইটাকে প্রচেষ্ট করার জন্যই আমি গত বছর ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম।
তখনকার অভিজ্ঞতার কথা একটু বলবেন।
তখনকার অভিজ্ঞতা সত্যি কথা বলতে কি, আমি আগের দিন গেলাম ওখানে, যেদিন নাকি ইনাগুরেশন ছিল সেদিন দেখেছি যে ওয়াশিংটন ডিসিটা, আমি যে হোটেলে ছিলাম, ভেরি কোয়াইট, লাইক কোনো অন্যদের কোনো আমি লাইফ দেখি নাই, লাইফ মানে একটা হ্যাপি যে নতুন প্রেসিডেন্ট আসছে, একটা নতুন একটা আনন্দ, এই জিনিসটা আমি দেখি নাই। কিন্তু পরের দিন যখন আমি সকাল 7টার সময় আমরা ওই মেট্রোতে করে আমরা ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে গেলাম, এবং হাজার হাজার মানুষ স্পেশালি মহিলারা যখন আসতেছিল, এবং স্পেশালি মেট্রোতে করে আমি যখন যাচ্ছি, মানে জায়গা হয় না এক একটা ট্রলিতে, তখন আমি দেখেছি যে মানুষের যে স্পেশালি মহিলাদের যে উৎসাহটা, যে তাদের রাইটসটাকে ধরে রাখার জন্য, রাইটসটাকে শো ইট টু দ্য পিপল দ্যাট আমরা এখানে তোমার কথা শোনার জন্য আসিনি, তুমি যেটা বলবে সেটাই হবে সেটা না, আমরা প্রোটেস্ট করতে জানি। এবং এই জিনিসটা আমি আমার জীবনে আমি কখনো দেখি নাই, এত মানুষ স্পেশালি এত মহিলারা আমার জীবনে, আমি সত্যি কথা বলতে আই ওয়াজ ইন মাই টিয়ার্স। এটাই হচ্ছে ডেমোক্রেসি, এটাকেই বলে ডেমোক্রেসি, যে আমরা কিভাবে প্রোটেস্ট করতে পারি। এবং প্রোটেস্টটা কিন্তু খুব শান্তভাবে ছিল, এখানে কোনো চিৎকার হইচই মারামারি এই ধরনের কিছু ছিল না, এবং যে প্রোটেস্টটা লাইক এ পিস অ্যান্ড কোয়াইট একটা প্রোটেস্ট ছিল। এবং আমি ওখানে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ছিলাম, সারাক্ষণই ছিলাম ওখানে। এবং এই যে ওখানকার যে এনভায়রনমেন্টটা ছিল, যে পরিবেশটা ছিল, সমস্ত মহিলাদেরকে আমি মনে করি, স্পেশালি আমি একজন মহিলা ফ্রম বাংলাদেশ থেকে আমি এসেছি এখানে, আজকে 25 বছর আগে আমার একটা মেয়েকে নিয়ে, আমার মেয়েকে একটা পরিবেশ দেওয়ার জন্য, সত্যি কথা বলতে অ্যাজ এ সিঙ্গেল মাদার আই কেম হিয়ার। এবং সেই পরিবেশটা আমার মনে হয়েছে তখন যে লাইক রিয়েলি পাওয়ারফুল, আমার ভিতরে যে শক্তিটা মনে হয়েছে যে না এটাই শেষ না, আমাদের অনেক কিছু করার আছে এবং আমরা অনেক কিছুই করতে পারবো, সেটাই আমার ফিলিং ছিল অ্যাকচুয়ালি গত বছর।
আর এবছর নিউ ইয়র্কে উইমেন্স মার্চেও আপনি অংশ নিয়েছেন, সেখানে আপনি কি দেখলেন?
এবার আমি নিউ ইয়র্কে যেটা দেখলাম সেটা আমরা বেশ কয়েকজনে গিয়েছিলাম অ্যাজ এ গ্রুপ, একই রকম অনুভূতিটা ছিল, বাট এবারের অনুভূতিটা ছিল একটু ডিফারেন্ট। এবারের অনুভূতিটা ছিল, গতবারের অনুভূতিটা যেমন ছিল, খুব ভিতরে যে রাগটা লাইক অ্যাংরি যে ছিল, স্পেশালি আফটার নভেম্বরের পরে যেটা, এইবারের যে ছিল ওই অ্যাঙ্গারটা ছিল না, বাট ডিফারেন্ট ধরনের অ্যাঙ্গার একটা ছিল। ডিফারেন্ট ধরনের বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মহিলারা যে পাওয়ারফুল এটা শো করতে পারে, এবং এটা যে এক বছর অ্যানিভার্সারিতে, আমি আসলে ভাবি নাই যে এতগুলো মানুষ যাবে সব জায়গা থেকে। আমি যখন এক ট্রেনে করে যাচ্ছি তখন দেখি যে কেউ নাই, আমার আমার ফ্রেন্ডদেরকে বলতেছি যে আমি কেউ আসতেছে না, কি করবো আমরা, কি একা একাই যাবো। পরে যখন আমরা যখন 57th Street গেলাম, ওখানে যেয়ে দেখি জায়গা হয় না। আমার এক ফ্রেন্ড সে কি করলো, সে বললো রোকেয়া আমি এর মধ্যে ইয়ে করতে পারি না, মানে এত ভিড়, কেবল আমি এত ঠেলাঠেলি করে আমি ট্রেনে যেতে পারবো না, আমি চলে যাই, আমি হেঁটে অন্য জায়গায় চলে যাই। সে অন্য জায়গায় চলে গেল, মানে মানুষের ঢল কাকে বলে, এবং স্পেশালি মহিলাদের ঢল যেটা বলে। এবং যেখানেই আমি তাকাই, যেদিকে তাকাই, মানে মানুষ আর মানুষ আর মানুষ। আমরা এক জায়গায় 2 ঘন্টা দাঁড়াইছিলাম, বিকজ উই কুড মুভ, মানে সামনে এড়াতে পারছিলাম না, একটা জায়গায় 2 ঘন্টা দাঁড়াইছিলাম আমরা। It's like a 72nd street, Park Avenue, উপরে। মানুষের যে এখানকার যে চেতনাটা আমি দেখলাম এইবার, এইবার হচ্ছে stronger than before। তুমি আমাদেরকে, আমাদের প্রেসিডেন্ট কথা বলতেছি, আমাদেরকে যতই তুমি দাবায় রাখতে চাও দাবায় রাখতে পারবা না, কারণ আমরা উইমেন্সটা পাওয়ারফুল, এবং উইমেন্সটা যে পাওয়ারফুল এটা দেখাচ্ছে। এবং এটা যে বিভিন্ন ধরনের যে ছিল ওখানে, বিভিন্ন ধরনের যে কথাবার্তাগুলো ছিল, সেগুলা কিন্তু মানে সাইন গুলো বলতে আমি যেটা বোঝাচ্ছি যে পোস্টার গুলাতে অনেক কিছুই মিন করে, যে আমরা মহিলারা ঘরে বসে থাকার জন্য না, এবং মহিলারা প্রমাণ করছে যে বিভিন্ন জায়গায় মহিলারা এখন বেরোয় এসে গত ইয়াতে যে ভোট দিল, এবং ভোটের ফলে যে ধরনের নিউ জার্সিতে যে রেজাল্টটা হইলো, তারপরে বিভিন্ন জায়গায় যে রেজাল্ট গুলো হচ্ছে মহিলাদের ভোটের জন্যই হচ্ছে। এবং এখানে বিভিন্ন জায়গায় এটাও ছিল যেটা গত বছর ছিল না, যে ভোটার রেজিস্ট্রেশন রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষ ভোটার রেজিস্ট্রেশন করতেছে। এটা একটা জিনিস, বিকজ দিস ইজ এম্পাওয়ারমেন্ট। আমরা যদি ভোটার রেজিস্ট্রেশনটা না করি, আমরা যদি ভোট দিতে বের না হই, তাহলে আমরা কিছুই করতে পারবো না, যতই আমরা মিছিল করি না কেন, যতই আমরা প্রোটেস্ট করি না কেন। একমাত্র ওয়ে হচ্ছে যে আমাদেরকে ভোট দিতে হবে, আমাদেরকে যে রাইটটা আছে রাইটটাকে বের করে আনতে হবে, স্পেশালি আমাদের মহিলারা যারা আছে, তারাই ইউজুয়ালি তারাই ঘরে বসে থাকে, তারাই হয়তো যাচ্ছে না ভোট দিতে, হয়তো তারা রেজিস্টার করে নাই, এবং এই কাজটাই করতেছে। এবং আমার কাজ হচ্ছে এবার সত্যি কথা বলতে যে ভোটার রেজিস্ট্রেশন।
আচ্ছা, বহু মহিলা 2018 সালের নির্বাচনে অংশ নিচ্ছেন, আপনার কি মনে হচ্ছে এই ট্রেন্ড বা ধারাটা অব্যাহত থাকবে?
অ্যাবসলুটলি, এবার প্রচুর মহিলারা আগে আসতেছেন ইলেকশনের জন্য, এবং আমি সবসময় মহিলাদের জন্য বেশি কাজ করি এবং পুরুষদের জন্যও করি, বাট মহিলারা আমার ফার্স্ট প্রায়োরিটি। মহিলাদের যে হারে মহিলারা এখন বেরিয়ে আসতেছে এবং শোনা যাচ্ছে যে কে কে দাঁড়াচ্ছে, কারা কারা কাজ করবে, এটা একটা আমাদের জন্য বিরাট পাওয়ার। আমি জানি যে আমাদের প্রিভিয়াসলি এটা হয় নাই, কারণ এখনো আমেরিকাতে অনেক সময়ের একটা ব্যাপার ছিল যে কেন তারা ভোটে আগায় আসতে পারতেছে না, মহিলারা আগায় আসতে পারতেছে না। বাট আই থিঙ্ক এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, স্পেশালি আফটার লাস্ট ইয়ার এটা চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষের মন মানসিকতা ডিফারেন্ট, এবং শুধু শুধু কিন্তু এটা না, এই যে মিটু যে মুভমেন্টটা হলো হচ্ছে এখনো, এই মুভমেন্টটাও অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু মহিলাদের উপর। এই মিটু মুভমেন্টের পরে কিন্তু মহিলারা আরো বেশি ভোকাল এখন, তারা এখন তাদের কোনো ইয়ে নাই যে এখন মহিলারা চাচ্ছে যে ওকে আমাদেরকে তোমরা আর পিছনে রাখতে পারবা না। মহিলারা এখন যাচ্ছে তারা মুভি ডিরেক্টর প্রডিউসার সবকিছু এখন কিন্তু মহিলারা এগিয়ে যাচ্ছে, এবং সেম টাইম কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রেও সেটা। তা আমাদের যেটা করতে হবে স্পেশালি আমি মনে করি আমাদের কমিউনিটিতে আমাদের কমিউনিটির মহিলাদের আগে আসতে হবে, এবং এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি চাই যে আমাদের মহিলারা আর একটু বাইরে আসুক। তারা আমাদের মহিলাদের একটা জিনিস আমি যেটা দেখি, আপনি যদি তাদেরকে একটা অনুষ্ঠানে ডাকেন গান বাজনা শোনার জন্য, অনুষ্ঠান দেখার জন্য, তারা কিন্তু বেশ বেশ উৎসাহিত। এবং খুব কম সংখ্যক মহিলারাই আছে যারা মানে মেইনস্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত হতে চায়। এদেরকে আমাদেরকে এখন উৎসাহিত করতে হবে, এম্পাওয়ার করতে হবে, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা আমার কাজের মাধ্যমে।
রোকেয়া আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত।
গেল নভেম্বর মাসে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পদত্যাগ জিম্বাবুয়ের জনগণের দীর্ঘ দুর্ভোগের পর সুযোগ সুবিধার পথ প্রশস্ত করেছে। রবার্ট মুগাবের প্রায় চার দশকের শাসনামলে দেশটি দেখেছে অর্থনৈতিক দুর্দশা, সহিংসতা এবং আইনের শাসন ও মৌলিক মানবাধিকারের প্রতি চরম অশ্রদ্ধা। 2001 সাল থেকে যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে। কতিপয় সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপিত হয়। এছাড়াও প্রতিরক্ষা সামগ্রী ও সেবা হস্তান্তরণ নিষিদ্ধ করা হয় এবং এক সরকার থেকে অন্য সরকারের অমানবিক সাহায্য সহায়তায় বাধা নিষেধ আরোপিত হয়। আফ্রিকা বিষয়ে ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টেফানি সুলিভান কংগ্রেসে সাক্ষরদানকালে বলেন, এত সত্ত্বেও যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ের জনগণের সঙ্গে গভীর এক সম্পর্ক বজায় রেখে চলেছে। 1980 সালে জিম্বাবুয়ের স্বাধীনতা লাভের পর যুক্তরাষ্ট্র স্বাস্থ্য পরিচর্যা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও জনগণের অর্থনৈতিক সুযোগ সুবিধা উন্নয়নের মতো খাতে সবিশেষ উন্নয়নমুখী সহায়তা প্রদান করেছে। যদিও এখন জিম্বাবুয়ে সরকারের নিমিত্ত সরাসরি কোনো যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা দেওয়া হচ্ছে না। ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুলিভান বলেন, জিম্বাবুয়ে সরকারের এসব পরিবর্তন সংস্কার প্রবর্তনের সুযোগ এনে দেবে এবং যুক্তরাষ্ট্রের তরফে সংশ্লিষ্টতার সুযোগ করে দেবে, সাম্প্রতিক সময়ে যা তারা করতে পারেনি। তিনি জোর দিয়ে বলেন, তার অর্থ এই দাঁড়ায় যে বর্তমান প্রেসিডেন্ট এমারসন মনেনগাগোয়াকে অবশ্যই একটি গণতান্ত্রিক, সঠিক এবং স্বাস্থ্যসম্মত এবং সমৃদ্ধশালী জিম্বাবুয়ে গড়তে তার প্রতিশ্রুতি পালন করতে হবে। যুক্তরাষ্ট্রের বর্ধিত সম্পৃক্ততার নীতিতে সাংবিধানিক গণতন্ত্রের উন্নয়ন, অবাধ ও মুক্ত নির্বাচন, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং উন্নত ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধির প্রতি মনোযোগ নিবদ্ধ করা হবে। মিস সুলিভান বলেন, দেশটির রয়েছে সমৃদ্ধশালী এক সুশীল সমাজ এবং অভিজ্ঞ রাজনৈতিক বিরোধী দল, ভবিষ্যতের দিক নির্দেশনায় তাদেরকে অবশ্যই সামিল করতে হবে। মিস সুলিভান আরও বলেন, সামরিক বাহিনীকে অবশ্যই ব্যারাকে ফিরে যেতে হবে এবং রাষ্ট্রীয় সংগঠনগুলিকে অবশ্যই সামরিকীকরণ থেকে মুক্ত হতে হবে। দলমত নির্বিশেষে জনগণের বিরুদ্ধে অন্যায় আচরণকারীদের জবাবদিহি করতে হবে এবং সরকারকে বাজেট ঘাটতি এবং দুর্নীতি হ্রাসসহ বাস্তবমুখী অর্থনৈতিক সংস্কারে সম্পৃক্ত হতে হবে। ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুলিভান বলেন, প্রেসিডেন্ট মনেনগাগোয়াকে উন্নততর কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বিশেষত যুক্তরাষ্ট্রের মতো দেশের আন্তর্জাতিক সহায়তা এবং সহযোগিতা লাভের জন্য অবশ্যই সংস্কার প্রবর্তন করতে হবে। এসব লক্ষ্য হাসিলে যুক্তরাষ্ট্র সরকার জিম্বাবুয়ে ও তার জনগণকে সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। মূলত যা হবে, জিম্বাবুয়ের জনগণের নিমিত্ত দেশটিকে চূড়ান্তভাবে সমৃদ্ধশালী হতে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতি আমাদের সহায়তার প্রতিশ্রুতি।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়ার জন্য আজ সুইজারল্যান্ডের ডাভোসে গিয়ে পৌঁছেছেন। 2000 সালে বিল ক্লিনটনের পর ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যিনি এই সম্মেলনে যোগ দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন যে বিশ্ব অর্থনীতি বিষয়ে বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে মতভেদ ও বিতর্কের জন্য অনেক প্রতিনিধি প্রস্তুত রয়েছেন। অনুমান করা হচ্ছে যে ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট কর্মসূচিটি তুলে ধরবেন, যাতে যুক্তরাষ্ট্র বেশ কিছু আমদানির ওপর শুল্ক ধার্য করেছে এবং বিশ্ব বাণিজ্য চুক্তিগুলো ঢেলে সাজানোর দাবি করছে। ইউরোপ, চীন এবং জাপান সহ অন্যান্য বিশ্ব শক্তিগুলো মুক্ত বাণিজ্যের জন্য নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করার আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের যে তদন্ত করছেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার, তাতে তিনি শপথ গ্রহণ করে যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি রয়েছেন। হোয়াইট হাউসের সংবাদদাতাদের ট্রাম্প বলেন, আমি সানন্দে তা করব। কয়েক মাস আগে ট্রাম্প বলেছিলেন যে তিনি মুলারের তদন্তকারীদের সঙ্গে দেখা করতে শতভাগ রাজি রয়েছেন। আবার সাম্প্রতিক সময়ে তিনি প্রশ্ন করেছিলেন, যেহেতু কোনো যোগসাজশই হয়নি তাহলে সাক্ষাৎকারের দরকারটাই বা কি। ট্রাম্প যে গত বছর FBI-এর প্রাক্তন পরিচালক জেমস কমি এবং একসময়কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে বরখাস্ত করেছিলেন, সে সম্পর্কে মুলার ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক শওকত আলী ফুসফুস সংক্রমণ ও বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকার সংবাদদাতা জহুরুল আলম।
স্বাধীন বাংলাদেশের কথা সাহিত্যের পত্তন যাদের হাতে, শওকত আলী তাদেরই একজন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রায়গঞ্জ শহরে 1936 সালের 12 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। 52-র ভাষা আন্দোলনে তার ছিল সক্রিয় অংশগ্রহণ। 71-এর মুক্তিযুদ্ধে বন্দী ছিলেন হানাদার বাহিনীর কারাগারে। কর্মজীবনের শুরু সাংবাদিক হিসেবে এবং পরে যোগ দেন শিক্ষকতায়। লেখালেখি শুরু করেন বামপন্থীদের নতুন সাহিত্য পত্রিকায়। ওয়ারিশ, প্রদোষ, পিঙ্গল আকাশ, অপেক্ষা, উত্তরের ক্ষেপ এবং উন্মূল বাসনার মতো বহু উপন্যাসের তিনি লেখক। কথা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি 21শে পদক এবং বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া অপরাহ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন কূটনীতিক বিল রিচার্ডসন মিয়ানমারে রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড থেকে পদত্যাগ করে এই অভিযোগ এনেছেন যে এই প্যানেলটি দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দেশে কোনো রকম পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ নয়। তিনি এক বিবৃতিতে বলেন, বোর্ড বোধহয় রাখাইন রাজ্যের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করার জন্য যে অত্যন্ত প্রয়োজনীয় নীতি নির্ধারণের দরকার, তার পরিবর্তে সরকারের প্রতি বাহবা জানানোর একটি স্কোয়াড হয়ে দাঁড়িয়েছে। রিচার্ডসন আরও বলেন যে মিয়ানমারের নেত্রী আউন সান সু চি নৈতিক নেতৃত্ব দিতে সক্ষম নন। সু চি এবং অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকের পর রিচার্ডসন এই অভিযোগ আনেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে যে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তাদের দপ্তরের উপর আক্রমণে তাদের আরেকজন কর্মচারী নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 4।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনাস রেমকোস। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.